এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে কবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ের তো গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন প্রেত অন স্বাধীন মিউজিক। আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে, বিকজ আজকে কিন্তু প্রচার হতে চলেছে প্রেতের 36তম এপিসোড। এবং আজকের এপিসোডটা ভয়াবহ একটা ঘটনা নিয়ে করেছি। এবং সত্যি কথা বলতে আজকের এপিসোডের ঘটনাটি, পুরো একটা এপিসোডে একটাই ঘটনা আপনারা শুনবেন, এবং গল্পটি বেশ ভয়ঙ্কর। এবং আমি সত্যি বলছি, মানে বেশ ভয়ঙ্কর, থ্রিলিং, সাসপেন্স, ইউনিক এবং ইমোশনাল, মানে সব মিলে একটা ইউনিক একটা স্টোরি। ইটস ভেরি ভেরি সাসপেন্সিভ একটা স্টোরি, বা যেটাকে বলেছি মারাত্মক ধরনের, আপনাদের ভালো লাগবে এতটুকু বলতে পারি। অনেক বেশি হরর কিনা আমি বলতে পারবো না, বাট ইটস ইউনিক এবং বারবার শুধু গায়ে কাঁটাতি করবে আপনার কাছে, বেশ ভয়ঙ্কর এবং বেশ ভালো লাগবে স্টোরিটা, বিশ্বাস করুন। এবং আমি দেরি করবো না, আমি সরাসরি ঘটনায় প্রবেশ করবো। আজকের গল্পের নাম হচ্ছে মায়াপুরী। আশা করছি মায়াপুরী গল্পটি আপনাদের দারুণ রকম সুন্দর লাগবে। এবং ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন কালেক্ট করে ফিরোজ ভাই, এবং তিনি আমাদের কিন্তু ইউটিউবে কিন্তু রেগুলার স্টোরি টেলিং করেন, এবং আজকে প্রেত পডকাস্টে তিনি ঘটনা পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ দারুণ কিছু আপনারা শুনতে চলেছিলাম। দেরি করবো না, সরাসরি চলে যাবো আজকের গল্পে। তবে চলুন শুনে আসি আজকের গল্প। গল্পটি আমি যেভাবে পেয়েছি আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, হ্যালো আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম ফিরোজ খান, নিশ্চয়ই আমাকে চিনেন। প্রেতে আমি অনেক অনেক ঘটনা পাঠিয়েছি, আপনার ইউটিউবেও ঘটনা পাঠিয়েছি, আজ পডকাস্টে ঘটনা পাঠাচ্ছি। আশা করি এই গল্পটি আপনার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন সবার কাছে। শুরু করছি গল্প। গল্পটির নাম মায়াপুরী, এবং এই গল্পের লেখকের নাম আমি গল্পের শেষে উল্লেখ করে দিব। চলে যাই গল্পে। মধ্যরাতে ঘুম ভাঙতে দেখি বিশাল বড় কোচকোচে একটা কালো সাপ আমাকে জড়িয়ে ধরে আছে। সাপটা ওর লেজ দিয়ে আমার হাত দুটো পেঁচিয়ে ধরে আছে। সাপটা আমাকে এমন ভাবে জড়িয়ে ধরে আছে যে আমি নড়াচড়া পর্যন্ত করতে পারছিলাম না। আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে। আমি সাপটার থেকে মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার সকল চেষ্টায় বৃথা হয়ে গেল, কারণ সাপটা খুব ভয়ঙ্কর শক্তিশালী ছিল। প্রথমে তো সাপটা আমার হাত পা জড়িয়েছিল, কিন্তু পরে ধীরে ধীরে আমার সারা শরীর তার লেজের সাহায্যে পেঁচিয়ে ধরল। এবার আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমি মাকে ডাকার জন্য অনেক অনেক প্রাণ চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল না। আমার শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকলো। একটা সময় আমি আমার হুঁশ হারালাম। পরের দিন সকালবেলা আমি আমার চোখ খুললাম, তখন খেয়াল করলাম আমি আমার বিছানাতে শুয়ে আছি। আর সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু রাতে আমার সাথে যা ঘটলো তা কি ছিল? সেসব কি স্বপ্ন ছিল, মায়া ছিল, ভ্রান্তি ছিল? আমি অনুভব করলাম আমার সমস্ত শরীর খুব ব্যথা হচ্ছে। আমি শার্টটা খুললাম আর দেখলাম আমার সমস্ত শরীরে লাল লাল দাগ পড়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ প্রচন্ড জোরে জায়গায় জায়গায় চিমটি কেটেছে। এসব দেখে আমার একটু ভয় লাগা শুরু হয়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর এদিকে আমার মা আমাকে খাবার ঘরে যাওয়ার জন্য ডাকলো। আমি ওখানে চলে গেলাম। ওখানে যেতেই মা আমাকে জিজ্ঞেস করলো, কি রে ফাপ, রাতের বেলা তোর রুম থেকে কিসের আওয়াজ হয়েছিল বলতো? কাল রাতে কি কিছু হয়েছিল তোর সাথে? আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি মাকে বললাম, কই না তো মা, কিছুই তো হয়নি আমার সাথে। তা কিসের শব্দ শুনেছো তুমি? মা বলল, কারো ঘুমরুর শব্দ শুনতে পায় প্রতিদিন। আমি মাকে বললাম, এসব তোমার মনের ভুল মা। মা আর কিছু বলল না, আমি আমার রুমে চলে আসলাম আর মাকে মনে মনে বলতে লাগলাম, কি হচ্ছে এসব, কেন হচ্ছে এসব, অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো কেন আমার সাথে হচ্ছে। আমি আমার রুমে চলে আসলাম আর মনে মনে ভাবতে লাগলাম, কি হচ্ছে এটা আমার সাথে, কেন হচ্ছে এটা আমার সাথে, ঘটনাটা কি? ও, আপনাদের সাথে এখনো পরিচয় হয়নি। আমার নাম নাহিয়ান মোর্শেদ, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। বর্তমান সময়ে করোনার জন্য ইউনিভার্সিটি বন্ধ, তাই আমাকে বাড়ি চলে আসতে হয়েছে। আমার বাবা নেই, মা আর ছোট একটা বোন আছে। গ্রামে চলে এসেছি কারণ মা আর বোন একা একা থাকে তাই। কিন্তু বাড়িতে চলে আসার পর থেকে আমার সাথে যা যা সবকিছু ঘটেছে তা তো আপনারা শুনলেন ইতিমধ্যে। যাই হোক, সেদিনের রাতের ঘটনা, আমি টেনশন করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। আগের রাতের মতো করে আমার সাথে একই ঘটনা ঘটল। আমি চোখ খুলতে দেখি একটা সাপ আমাকে জড়িয়ে ধরে আছে। তবে আজকে ভয়ঙ্কর কথা কি জানেন, আজ শুধু একটা সাপ নয়, আজ অনেকগুলো সাপ আমার রুমে এসেছে। একটা সাপ আমাকে জড়িয়ে ধরে আছে আর বাকিরা সবাই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আর যে সাপটা আমাকে জড়িয়ে ধরেছিল ও আমার তলপেটে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল, আমি সেটা ভালো করে খেয়াল করলাম। কিন্তু আজ আওয়াজটা একটু বেশি হয়েছিল আর মা সেটা শুনতে পেয়ে যায়। মা তার রুম থেকে উঠে এসে আমার রুমে চলে আসলো আর এসেই আমাকে ডাকতে লাগলো। মায়ের কণ্ঠস্বর শুনে আমি একটু স্বস্তি পেলাম। মায়ের কণ্ঠ শোনা মাত্রই সবগুলো নিমিষেই চোখের আড়াল হয়ে গেল। আমি উঠে বসতে পারলাম এবং নিঃশ্বাস নিলাম। আমি মাকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি মাকে বললাম, কি হয়েছে মা? মা তখন জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস তো বাবা? আমি তখন বললাম, হ্যাঁ মা, আমি ঠিক আছি। মা তার রুমে চলে গেল। আমি বাকি রাতটা নির্ঘুম পার করলাম এবং বসে থেকে কাটিয়ে দিলাম। আমি মাকে কিছু জানালাম না, মা চিন্তা করবে এই জন্য। পরদিন সকালবেলার কথা, আমি খাবার খেতে খেতে ওখানে একটা বিড়াল আসলো। আমি আমার খাবার কিছু অংশ বিড়ালটাকে খেতে দিলাম। বিড়ালটা সেটা খেতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পর আমি দেখলাম বিড়ালটা ওখানে মরে পড়ে আছে। এই দৃশ্যটা দেখে আমার চোখ যেন কপারে উঠল। খাবার খেয়ে বিড়াল মারা গেল, তার মানে খাবার কি বিষ আছে? কিন্তু আমি তো খেলাম, কই আমার তো কিছু হলো না। আমার একটু খাবার খেয়ে বিড়াল মারা গেল, কি আমি? তাহলে কি আমি মানুষ না? কি আমার পরিচয়? আমি কি সাপ নাকি অন্য কিছু? আমার এটু খাবার কি বিড়াল মারা গেল কিভাবে? মা যখন এই দৃশ্য দেখলো তখন প্রচন্ড ভয় পেয়ে গেল মা, আর আমাকে জিজ্ঞেস করলো, বাবা এসবের মানে কি? আমি মাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমি জানি না মা, এইসব কি করে হয়ে গেল? মা তখন বলল, তুই চিন্তা করিস না, হয়তো বিড়ালটা অন্য কোনো কারণে মরতে পারে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা তাহলে বিড়ালের মুখে চারপাশে সাদা সাদা ফেনা কেন? মা তখন বলল, হয়তো অন্য বাড়ি থেকে বিষ খেয়ে এসেছে আর এখানে আসার পরেই মারা গেছে। আমার খুব চিন্তা হতে লাগলো। আমি আমার রুমে চলে আসলাম আর এসে বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছিলাম কি করা যায়, আমার চোখ একটু লেগে যায় আর আমি ঘুমের মধ্যে দেখতে পাই আমি একটা বড় সিংহাসনে বসে আছি আর আমার সামনে শত শত মানুষ রূপী সাপ দাঁড়িয়ে আছে। সাপগুলোর চেহারাগুলো যে কি ভয়ঙ্কর ছিল তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার ঘুম ভেঙে গেল আর আমি লাফিয়ে বিছানায় উঠে বসলাম আর খুব ঘাবড়ে গেলাম। আমি কি স্বপ্ন দেখলাম আর কেনই বা এমন স্বপ্ন দেখলাম? এবার আমার একটু সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই ওই সাপগুলোর সাথে আমার কিছু না কিছু তো সম্পর্ক আছে। কিন্তু কি সম্পর্ক, যে করি হোক সেটা আমাকে জানতেই হবে। কিছুদিন পরের কথা, আমি খালি গায়ে উঠোনে বসেছিলাম, সেখানে আমার বোন এলো। আমার বোনের নাম রুহি। ও এসে আমাকে বলল, দাদা তোর শরীর থেকে এগুলো কি বের হচ্ছে? আমি জিজ্ঞেস করলাম, কই কি বের হচ্ছে? রুহি আমার পেট থেকে লম্বা একটা সাদা চামড়া টান দিয়ে বের করলো আর বলল, এই দেখ এটা কি? আমি রুহিকে জিজ্ঞেস করলাম, এইটা কি আবার? রুহি বলল, ভাইয়া এইটা তো সাপের শরীর থেকে আসে, তোর শরীরে কিভাবে এলো? আমি আর আমার বোন রুহি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি ওকে বললাম আমার শরীর থেকে ওই সাদা চামড়া গুলো টেনে টেনে তুলে দিতে। রুহি আমার কথা মতো তাই করলো, তুলে দিল, অনেকগুলো চামড়া বের হলো। ওই চামড়া গুলো বের করার পর আমার পুরো শরীর কালো কালো, ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছিল। মানে শরীরে যেমন দাগ থাকে আমার শরীরেও ঠিক তেমনই একটা দাগ দেখা যাচ্ছে। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি রুহিকে বললাম, রুহি আমার শার্টটা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। রুহি আমার শার্টটা নিয়ে আসলো, আমি পরে নিলাম আর বললাম, এসব কিছু যেন মা না জানতে পারে, বুঝলি? উনি জানলেন তো খুব চিন্তা করবে। রুহি তখন বলল, ঠিক আছে সে মাকে কিছু বলবে না, তার দুদিন পরের কথা। গ্রামে একটা মেয়ে আছে, তার নাম রানী। মেয়েটা আমাকে প্রচন্ড পছন্দ করে আর আমি মেয়েটাকে পছন্দ করি, কিন্তু কেউ কখনো কাউকে কিছু বলেনি। আর এদিকে মা আমার বিয়ের জন্য পাঁচিও দেখতে শুরু করে দিয়েছে, এটা হয়তো ওই মেয়েটা জানতে পেরে গেছে। আমি গ্রামের মাঝপথ দিয়ে যাচ্ছিলাম আর আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। পথে ওই রানী নামের মেয়েটার সাথে দেখা হলো। মেয়েটা আমার পথ আটকে দাঁড়ালো আর মেয়েটা আমাকে ওর ভালোবাসার কথা জানিয়ে দিল। আমি তো মনে মনে মহা খুশি হলাম যে কথাটা আমি ওকে বলতে চেয়েছিলাম ওই কথাটা মেয়েটা নিজে এসে আমাকে বলে দিল। আমি মেয়েটাকে বললাম, আমি আমার মাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেব আমাদের বিয়ের কথাবার্তা বলার জন্য। মেয়েটা একটু লজ্জা পেয়ে গেল আর ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আমার তখন মনে হচ্ছিল কি একজন আড়াল থেকে আমাদের দুজনের কথা শুনছে। যাই হোক, আমি বাড়িতে চলে আসলাম। পরের দিন সকালবেলা মেয়েটা আমাকে ডাকলো দেখা করার জন্য। আমি খুশি মনে দেখা করতে চলে গেলাম আর গিয়ে দেখি মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে আছে, ওর চোখ দুটো যেন ভয়ের ছাপ ফেসে উঠেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে এত এত সকালে ডাকতেছে, দরকারি কিছু বলবে নাকি? মাকে আজ তোমাদের বাড়িতে পাঠাবো। মেয়েটি তখন বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি ওর কথা শুনে বেশ খানিকটা অবাক হলাম আর জিজ্ঞেস করলাম, কেন? মেয়েটা তখন বলল, আমি যদি তোমাকে বিয়ে করি ওরা আমাকে মেরে ফেলবে। আমি তখন জিজ্ঞেস করলাম, ওরা ওরা কারা? মেয়েটা তখন বলল, বেশি কিছু কথা বলতে পারবো না, কিন্তু শুনে রেখো তোমাকে আমি বিয়ে করতে পারবো না। মেয়েটা এতটুকু বলেই চলে গেল। আমি বুঝতে পারলাম না এক রাতের মধ্যে কি এমন হয়ে গেল মেয়েটা। আমি বাড়ি চলে আসলাম। সেদিন রাতের ঘটনা আমি আমার রুমে শুয়েছিলাম, আজও মাঝ রাতে আমার ঘুম থেকে গেল। আমি খেয়াল করলাম আমার তলপেটটা কেমন যেন উজ্জ্বল দেখাচ্ছে। আমি আমার শার্টটা একটু উপরের দিকে তুলতেই দেখলাম আমার তলপেটে একটা গোল আকৃতির দাগ, আর এই দাগ থেকে স্পষ্ট একটা আলো বেরিয়ে আসছে। আলোটা এতটা স্পষ্ট যে আলোতে আমার ঘরের সবকিছু দেখা যাচ্ছে। আমি খেয়াল করলাম আলোটা বাইরের দিকে চলে গেল, আর সাথে সাথে আমার ঘরের চারপাশটা যেন ঘুরতে লাগলো সেই আলোটা। অদ্ভুত, খুব অদ্ভুত হলাম ব্যাপারটাতে। এবং একই সাথে এই দৃশ্যটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি তাড়াতাড়ি আমার তলপেটের উপরের শার্টটা টেনে নামালাম, আর সঙ্গে সঙ্গে আলোটা যেন বন্ধ হয়ে গেল আমি খেয়াল করলাম আলোটা বন্ধ হওয়ার পরপরই আর কোন সাপ আমার রুমের চারপাশে নেই। সেটা আমি টর্চার চালিয়ে নিশ্চিত হলাম। আমি যা দেখলাম তা আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি শুধু একটা বিষয় বারবার চিন্তা করছি যে আমার তলপেটে এটা কি সেটা, আর এর সাথে ওই সাপগুলো কি সম্পর্ক, আর মাঝ সাথে এত উজ্জ্বল কেন দেখাচ্ছে সেগুলো। আমি বারবার আমার তলপেটে হাত দিয়ে বুলাচ্ছিলাম, আর শার্টের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছিলাম। যাই হোক, সেদিন রাতের জন্য আমার চোখের ঘুম যেন চলে গেল। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না, বারবার শুধু ওই ঘটনাটা চোখের সামনে ভাসছিল। পরের দিন সন্ধ্যাবেলার ঘটনা। আমি আমার রুমে বসে বসে পড়াশোনা করছিলাম, তখন আমার বোন রুহি আমার রুমে দৌড়ে চলে আসলো, আর আমাকে কি যেন বলতে চাচ্ছে, কিন্তু ও এতটা বেশি ভয় পেয়ে আছে যে ও আমাকে কিছুই বলতে পারছে না। ও শুধু হাঁপাচ্ছিল, এক প্রকার গোমানের মতো হাঁপানো। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি রে বোন, তুই এত ঘাবড়ে আছিস কেন, কি হয়েছে রে? রুহি শুধু আমাকে এতটুকু বলল, ভাইয়া ভাইয়া বাইরে একটা অনেক বড় সাপ। আমি ওর এই কথাটা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেলাম, আর জিজ্ঞেস করলাম, বড় সাপ মানে? এবার রুহি একটু শান্ত হলো আর আমাকে বলল, ভাইয়া মাথা ঘুরে বাইরে গিয়ে দেখেছি, আর আমি উঠোনের চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না। ঠিক তখনই আমাকে পেছন থেকে কুচকুচে একটা সাপ দিয়ে আসলো, আর মাকে তার লেজ দিয়ে পেঁচিয়ে ধরলো। আমি তখন জিজ্ঞেস করলাম, এখন মা কোথায়? রুহি বলল, আমি জানি না ভাইয়া, সাপটা যখন মাকে তার লেজের সাহায্যে পেঁচিয়ে ধরলো তখন ভয় ছুটে আমি তোমার কাছে চলে এসেছি, তোমার রুমে চলে এসেছি, জানো না আমার না খুব ভয় করছে ভাইয়া। আমি আর কিছু জানি না, আমার আর বোঝার বাকি রইল না যে ওই সাপটা যেটা আমাকে প্রতিদিন জড়িয়ে ধরে থাকে। আমি রুহিকে বললাম, চল তো বাইরে গিয়ে দেখে আসি, দেখি কোথায় সাপ। আমি বাইরে গিয়ে দেখি কিছুই নেই সেখানে। আমি রুহিকে জিজ্ঞেস করলাম, মা কোথায়? রুহি বলল, ও তো এখানে দেখে গেছে। আমরা দুজন মাকে খুঁজতে লাগলাম, কিন্তু বাইরে মাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি রুহিকে বললাম, একবার মায়ের শোবার ঘরে দেখে আসি তো। রুহি মায়ের ঘরে গেল আর আমাকে চিৎকার দিয়ে বলল, দাদা মা তো ঘরে আছে। এই কথা শুনে আমি প্রচন্ড অবাক হয়ে গেলাম, আর দৌড়ে মায়ের ঘরে চলে গেলাম। গিয়ে দেখি মা অজ্ঞান হয়ে তার বিছানায় পড়ে আছে। রুহি আমাকে জিজ্ঞেস করলো, দাদা আমি তো মাকে বাইরে দেখে এসেছি, কিন্তু মা তার ঘরে আসলো কিভাবে? আমি তখন বললাম, সেটা তো একমাত্র মাই বলতে পারবে। কিছুক্ষণ পর মার জ্ঞান ফিরল, আর আমি গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল মা? মা আমাকে জানালো সে মাথা ঘুরিয়ে বাইরে পড়ে গিয়েছিল। আমি মাকে আরো জিজ্ঞেস করলাম, কিন্তু বলো তো মা তোমাকে তোমার রুমে দিয়ে গেল কে, কি করে তুমি তোমার রুমে চলে এলে? মা আমাকে জানালো তার কিছুই মনে নেই। আমিও মাকে আর কিছু জিজ্ঞেস করলাম না, আমি চাইলাম না এসব শুনে মা ভয় পাক আর চিন্তা করুক। তার দুই দিন পরের কথা, আমার এলাকার আমার যে বন্ধু বান্ধব আছে তারা সিদ্ধান্ত নিল তারা পিকনিক করতে জঙ্গলে চলে যাবে। আমি না করি যে আমি যাব না, কিন্তু তারা আমাকে রেখে যাবে না, তাই বাধ্য হয়ে ওদের সাথে যেতে হলো। আমরা দুপুরবেলা ওখানে গিয়ে পৌঁছালাম, আর আমরা জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম। জঙ্গলের ভেতরে ঢুকতেই আমি ভুল করে একটা বিষাক্ত সাপের লেজে পা দিয়ে দিয়েছি, আর সাপটা আমাকে একটা কামড় বসিয়ে দেয়। সবাই সাপটাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল আর বলল, এটা তো বিষাক্ত একটা সাপ, কি হবে এখন তোর রাইয়া? কিন্তু ভয়ঙ্কর বিষয় কি জানেন, আমাকে কামড় দেওয়ার একটু পরে সাপটা মারা গেল। আমার কিছুই হল না। সবাই এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল আর আমাকে নিয়ে হইচই পড়ে গেল। আমরা রাতে বাড়ি ফিরে এলাম। আমি এবার সম্পূর্ণ বিশ্বাস করলাম আমি কোন সাধারণ মানুষ নই, নিশ্চয় আমার অন্য কোনো পরিচয় আছে, নয়তো অত বিষাক্তটা সাপের কামড়ের পর কোন সাধারণ মানুষ বেঁচে থাকতে পারে না। আমি বুঝতে পারছি না আমি কি করে আমার পরিচয়টা জানবো। পরের দিন সকালবেলা আমি জানতে পারলাম আমার এলাকার পাশের জঙ্গলে নাকি একজন লোক থাকে এবং যে এই সাপ নিয়ে গবেষণা করে আর সাপ সম্পর্কে সবকিছুই জানে। আমি ভাবলাম ওনার সাথে একবার দেখা করি। আমি বিকেলে জঙ্গলে ওনার আশ্রমে চলে গেলাম আর ওনার সাথে দেখা করে সব কিছু খুলে বললাম। কিন্তু যখন আমার শার্টটা একটু উপরে তুলে আমার তলপেটে থাকা সেই গোল আকৃতির চিহ্নটা দেখালাম, ঠিক তখনই উনি প্রচন্ড ভয় পেয়ে গেল আর বলল,
তুমি আমাকে স্পর্শ করো না, স্পর্শ করো না, আর তুমি এখান থেকে চলে যাও। আর যাওয়ার আগে একটা কথা শুনে রাখো, এই গোলবৃত্ত চিহ্নটা কোনো সাধারণ চিহ্ন নয়, এইটা একমাত্র নাগরাজের শরীরে থাকতে পারে, বুঝলে? এটা কোনো সাধারণ চিহ্ন নয়।
এই কথাটা শোনা মাত্র আমার শরীর থরথর করে কাঁপতে থাকলো, আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আপনি কি নিশ্চিত এই চিহ্নটা সাধারণ কোনো চিহ্ন নয় আর এইটা শুধু নাগরাজের শরীরে থাকতে পারে? ওই লোকটা তখন বলল,
আমি 100% সত্যি কথা বলছি, একদম নিশ্চিত এই চিহ্নটা সাধারণ কোনো চিহ্ন নয়, এটা একমাত্র নাগরাজের শরীরে থাকতে পারে।
আমি ওখান থেকে চলে আসতে চাইলাম। আমি পেছন করে হাঁটতে থাকলাম আর ওই লোকটা আমাকে পেছন থেকে ডাকলো আর বলল,
আর একটা কথা শুনে যা, এই চিহ্নটা যার শরীরে থাকবে সে শুধু নাগরাজই হবে না, সব সাপ জাতি তাকে রাজা মানবে এবং তাকে অনুসরণ করবে। আমি বলে দিলাম তোমাকে এটা সত্য কথা।
আমি সেই বৃদ্ধের কথা শুনে সেখান থেকে বেরিয়ে এলাম। জঙ্গলের মাঝ দিয়ে হাঁটছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমি কি তাহলে নাগরাজ? ওই লোকটা যা বলল তাকে সত্যি জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটার সময় আমার খুব ভয় লাগছিল, গা হাত পা কেমন যেন বারবার কাঁপছিল। আমার মনে হচ্ছিল কি একজন আমাকে প্রতিনিয়ত অনুসরণ করছে, পেছনে কেউ আছে ফলো করছে। জঙ্গলের চারপাশটা খুব শুনশান ছিল, গাছগুলোকে দেখে মনে হচ্ছে ওরা আমাকে গিলে খাবে। যাই হোক, আমি আস্তে আস্তে বাড়িতে ফিরে আসলাম আর এসেই আমার রুমে চলে আসলাম। মা আমার রুমের সামনে এসে আমাকে ডাকতে থাকলো, নাহিয়ান কিরে, ঘরে দরজা বন্ধ করে কেন? আর কোথায় গেছিলি তুই? বাড়ি আয়, খাবার খেয়ে যা। আমি মাকে বললাম, মা আমার খিদে নেই, আমাকে বিরক্ত করো না, একটু একা থাকতে দাও। মা চলে গেল, আমি আমার বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার মনে পড়ল রানী নামের মেয়েটার কথা, ও আমাকে কেন বিয়ে করতে মানা করলো সেটা যে করেই হোক আমাকে জানতেই হবে। তাই আমি ওই রানী নামের মেয়েটার বাড়ি চলে গেলাম আর গিয়ে ওই মেয়েটার বাবাকে জিজ্ঞেস করলাম ওনার মেয়ে কোথায়। উনি বলল রানী ভেতরে আছে। আমি উঠানে দাঁড়িয়ে রানীকে ডাক দিলাম আর রানী বেরিয়ে এলে আমি তাকে বললাম, একটু আড়ালে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, বুঝলে? আমি রানীকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে কেন বিয়ে করতে মানা করে দিলে? রানী প্রথমে মানা করলেও আমার অনেকে জোরাজুরিতে সত্যিটা বলতে বাধ্য হলো। ও আমাকে জানালো আমাকে ওর ভালোবাসার কথা এবং জানানোর পর সরাসরি বাড়িতে চলে আসে আর মধ্যরাতে ওর ঘরে নাকি একটা কুচকুচে বড় কালো সাপ ঢুকে পড়ে আর তার লেজের সাহায্যে ওর সাপটা চেপে ধরে আর সবটা নাকি মেয়েটার কণ্ঠে কথা বলছে, বলছে নাহিয়ানকে বিয়ে করার চিন্তা মাথা থেকে দূর করে দিতে, নয়তো তাকে মেরে ফেলবে। আমি বুঝতে পারলাম এটা ওই সাপটা যে আমার পেছনে পড়ে আছে। রানী আরো বলল, তোমার খামারের কাছে নাকি কোনো মেয়ে ছাড়তে দেবে না। আমি রানীর কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। এই মেয়েটা আমার কে? এতদিন শুধু আমি নিজেকে নিয়ে ভাবতাম, এখন এই মেয়েটাকেও আমার ভাবতে হবে। আমার আর কিছুই যেন ভালো লাগছে না, আমি আর কিছু ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছিল না। আমি কি করব? আমি মাথা নিচু করে রানীদের বাড়ি থেকে চলে আসলাম। আমি বাসায় চলে এলাম, আর আসতে মা জিজ্ঞেস করলো, কোথায় গেছিলে বাবা? আমি মায়ের দিকে তাকালাম আর মনে মনে ভাবলাম, তুমি কি সত্যি আমার মা? আর এই মুহূর্তে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম না যে আমি সত্যি কি ওনার ছেলে কিনা, আর উনি কি আমার সত্যি মা কিনা বা আসল মা কিনা। হয়তো এই কথাগুলো শুনে উনি ভীষণ কষ্ট পাবে, তাই আমি একটু মৃদু হেসে বললাম, কোথাও না মা, আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কি। মা আর কিছু জিজ্ঞেস করলো না, আর কিছু বললো না। আমি আমার রুমে চলে আসলাম। পরের দিন সকালবেলার কথা, আমি আমার রুমে শুয়েছিলাম, হঠাৎ আমার রুমে আমার বোন রুহি এলো আর বলল, ভাইয়া সাপ করে এসে সাপ খেলা দেখাবে, কিছু টাকা দে না। বোনটাকে খুব ভালোবাসি, তাই আর বাধা করলাম না, বললাম প্যান্টের পকেটে আছে, নিয়ে যা। রুহি প্যান্টের পকেট থেকে টাকা নিয়ে চলে গেল। আমি শুয়েছিলাম, হঠাৎ কানে বিনের একটা আওয়াজ আসলো আর আমার মাথা ঘুরতে থাকলো। ওই বিনের শব্দটা যত জোরে হতে থাকলো, আমার মাথার যন্ত্রণার পরিমাণটা আরো বেড়ে যেতে লাগলো। একটা সময় আমি আর সহ্য করতে পারছিলাম না, আর তাই আমি বাইরে চলে এলাম। আর সাপুরের হাতে সেই বিনটা হাতে নিয়ে ঘরের চালের ওপর দিয়ে বাইরে ছুড়ে মারলাম আর বললাম, বন্ধ করুন এসব, আমি আর সহ্য করতে পারছি না। আমার কথা শুনে সাপুরের সহ আমার বোন, ওখানে থাকা সবাই হতভম্ব হয়ে গেল। সাপুর তো আমাকে চারপাশ থেকে ঘুরে ঘুরে দেখতে থাকলো। আমি সাপুরকে বললাম, আপনি এখান থেকে চলে যান, আর কখনো এসব আমাদের বাড়ির সামনে এসে চেষ্টা করবেন না, ঠিক আছে? আর খুব অসহ্য লাগছে। সাপুরে আমার কথা শুনে হতভম্ব হয়ে গেল আর বলল, ঠিক আছে চলে যাচ্ছি। তারপরের দিন রাতের ঘটনা, আজ অমাবস্যা, আমি আমার রুমে শুয়েছিলাম আর মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল। আর আমি অনুভব করলাম আমার সমস্ত শরীর ব্যথা করছে, ব্যথার যন্ত্রণা এতটাই কষ্টের ছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। আর এবার আমি খেয়াল করলাম আমার সমস্ত শরীর যেন নীল হয়ে গেল, আর ধীরে ধীরে আপের শরীরের মতো একটা অদ্ভুত বর্ণ ধারণ করলো। আমার সমস্ত শরীর যেন নীল হয়ে গেল আর সাপের আকৃতি ধারণ করলো। আর এদিকে মা আমার চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে আমার রুমে চলে আসলো আর আমাকে ডাকতে থাকলো, বলল, বাবা নাহিয়ান কি হয়েছে তোর? তুই বাবা চিৎকার করছিস কেন? কি হয়েছে? তুই ঠিক আছিস তো? আমি কোনো কথা বলছি না, চুপ করে আছি। আমি আমার এই শরীর নিয়ে কিভাবে সামনে এগিয়ে যাব? নিজের শরীর আমার নিজেরই ভয় লাগতে শুরু করলো। আমি খেয়াল করলাম আমার শরীর তো নীল হলোই, তার সাথে আমার সব শিরা উপশিরা গুলো যেন মোটা হতে শুরু করলো। আমার শরীরের রক্ত চলাচল যেন নিমিশেই বেড়ে গেল। মা আমাকে আমারও ডাকলো আর জিজ্ঞেস করলো, বাবা নাহিয়ান তুই ঠিক আছিস তো? একটু দরজাটা খুল, আমি ভেতরে আসবো। এরে মা, ভেতরে আসলে সব শেষ হয়ে যাবে, কিছু একটা করতে হবে। আমি মাকে বললাম, মা তোমার ভেতরে আসার দরকার নেই, আমি ঠিক আছি। মা আমাকে জিজ্ঞেস করলো, চিৎকার দিলি কেন তাহলে? আমি মাকে বললাম, মা আমি ঘুমের ঘরে একটু বাজে স্বপ্ন দেখেছি আর কি, তাই চিৎকার দিয়ে উঠেছিলাম। আমি মাকে আরো বললাম, অনেক রাত হয়েছে মা, তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো। মা আমাকে বলল, ঠিক আছে বাবা, তাহলে আমি চলে যাচ্ছি, কোন সমস্যা হলে আমাকে ডাক দিস, ঠিক আছে? আমি তখন বললাম, হ্যাঁ ঠিক আছে, ডাকবো না। মা তার রুমে চলে গেল। এখন আমার পুরো শরীর একদম নীল বর্ণের হয়ে গেছে। আমি আমার শার্টটা খুলে ফেললাম আর দেখলাম তলপেটটা সবচাইতে বেশি নীল হয়ে আছে। আর আরো খেয়াল করলাম আমার সারা শরীর নীল বর্ণের, উৎপত্তি যেন আমার তলপেট থেকে বের হচ্ছে। আমি অনুভব করলাম আমার শরীরে আগের থেকে 4 গুণ বেশি শক্তি হয়ে গেছে। হঠাৎ কি এমন হলো যে আমার শরীর এত শক্তি অনুভব হচ্ছে? যাই হোক, সেদিন সারা রাত শরীরের যন্ত্রণায় একটু ঘুমাতে পারিনি। সারা রাত ঠায় দাঁড়িয়েছিলাম, ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালবেলা উঠে দেখি আমি আগের মতো করে আছি। আমার শরীরে সেই নীল বর্ণটা আর নেই। আমি এবার একটু হাফ ছেড়ে বাঁচলাম। আমি খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বেরোলাম আর গ্রামের মাঝখান দিয়ে হাঁটছিলাম। আমি খেয়াল করলাম গ্রামের কয়েকজন লোক রাস্তায় পড়ে আছে এবং সেখানে থাকা গড়ি সরানোর চেষ্টা করছে। তারা পারছিল না, তাই তারাও আমাকেও তাদের হাত লাগাতে বলল। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল গাছটা আমি একাই সরাতে পারবো। এক অদ্ভুত শক্তি বা অলৌকিক শক্তি আমার ভিতরে আমি অনুভব করতে পারছিলাম। মনে মনে নিজের শক্তি এবং আমার উপর বিশ্বাস আছে এমনটাই ভাবছিলাম। আমি সবাইকে বললাম, আপনারা একটু সাইড হন তো, আমি একটু চেষ্টা করে দেখি। ওনারা আমাকে নিষেধ করলো, বলল আমরা সবাই পারছি না, তুমি একা পেরে যাবে, কি যে বলছো না। আমি তখন বললাম, একবার চেষ্টা তো করি। আমি আমার হাতটা দিয়ে গড়িটা কাঁধে নিমিশে তুলে নিলাম। এই দৃশ্য দেখে তারা সবাই একসাথে যেন হতভম্ব হয়ে গেল, হা করে তাকিয়ে আছে। আর মনে হচ্ছে এটা তারা ভাবছে যে এইটা কিভাবে সম্ভব। আর সবাই মিলে যেটা নাড়াতে পারছিল না সেটা আমি একা কিনা কাঁধে তুলে ফেললাম। আমি নিজেও বেশ অবাক হলাম। কাল রাতে ওই ঘটনার পর থেকে আমার নিজেকে খুব বেশি শক্তিশালী মনে হচ্ছে। মনে হচ্ছে আস্ত বড় একটা গাছ তুলে আছাড় মারতে পারবো। নিজেকে এমন শক্তিশালী দেখে মনে মনে সুপারম্যান ভাবতে লাগলাম। কিন্তু বড় ক্ষণে মনে হলো এত শক্তি আসলো কোথা থেকে, আর কি বা দিল আমাকে, কি ভয়াবহ রহস্য কি, আর এই শক্তিগুলো আমার কোন ক্ষতি করবে না তো? নিমিশেই এই প্রশ্নগুলো আমার মাথায় যেন ঘোর ফাঁক খেতে থাকলো। আমি ধীরে ধীরে বাড়িতে চলে আসলাম আর আমার রুমে চলে গেলাম। আমার রুমে যেতেই আমার মনে পড়ল সেদিন মাকে ঘরে কে এনেছিল, আর ওই সাপটা যদি আমার কোনো ক্ষতি করতে চাইতো তাহলে এতদিন কেন করলো না, এখনই বা কেন করছে? আর তার থেকে বড় কথা হচ্ছে সে আমার মায়ের উপরে কেন আক্রমণ করলো না? আমার মাথায় এগুলো প্রশ্ন যেন বারবার ঘোর পাক খাচ্ছিল। আমার মাথা যেন নষ্ট হয়ে যাচ্ছিল। কে আমি, কি আমার পরিচয়? আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি কাল জিজ্ঞেস করব যে তিনি কি আমাকে আসলে জন্ম দিয়েছিলেন, তিনি কি আমার আসল মা নাকি অন্য কেউ, নাকি আমার আরো একটা পরিচয় আছে, আমার আরো একটা বিষয় খুব খটকা লাগছে যে আজ প্রায় 3 দিন হলো ওই সাপটা আমার রুমে আসে না। এটা ভেবে আমার প্রচন্ড ভয় হচ্ছে যে আমার জন্য আমার বড় কোনো বিপদ লুকিয়ে আছে না তো। আমি ভয়ের চোটে ঘরের লাইট পর্যন্ত জ্বালিয়ে রেখেছি যাতে করে ঘরে আর কেউ আসলে আমি সরাসরি তাকে দেখতে পারি। আমি আমার বিছানায় শুয়ে পড়লাম আর লাইটটা জ্বালানো ছিল। ঠিক মতো রাতে আমি খেয়াল করলাম আমার ঘরে লাইটটা জ্বলছিল আর নিভছিল একই সাথে, আর একটা সময় এসে একেবারে নিভে গেল। আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম। আমি দেখলাম সেই সাপটা আমার ঘরে প্রবেশ করলো। সেই মুহূর্তে আমার মনে পড়ল আমার শরীর তো এখনো অনেক শক্তি, তাহলে আমি ভয় পাচ্ছি কেন? যে করেই হোক আজ এই সাপের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। আমি এই সাপের সাথে লড়াই করবই, ওর পরিচয় আমাকে জানতেই হবে। আমি খুব রেগে গেলাম আর বিছানা থেকে উঠে ওই সাপটার গলায় দু হাত দিয়ে চেপে ধরলাম। আর কিছুক্ষণ পরে সাপটা একটা অর্ধ সাপের আকার ধারণ করলো, মানে সাপটা একটা মেয়ে ছিল, তার নিচের অংশ সাপ আর উপরের অংশ ছিল মানুষ। মেয়েটা দেখতে এতটা অপূর্ব সুন্দরী ছিল যে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু মেয়েটার সম্পূর্ণভাবে শরীর নীল ছিল। আমি যখন মেয়েটার গলাটা চেপে ধরেছিলাম ঠিক তখন নিজের দিকে খেয়ালই করিনি, যখন খেয়াল করলাম তখন দেখলাম আমি আর মানুষ নই, সম্পূর্ণভাবে সাপ হয়ে গেছি। আর মেয়েটাকে আমার লেজের সাহায্যে চেপে ধরে আছি, কিন্তু এইটা কি করে সম্ভব, কিভাবে সম্ভব? আমি যে কখন সাপে পরিণত হয়েছে আমি নিজেই বুঝতে পারিনি, যখন খেয়াল করলাম তখন দেখলাম আমি মেয়েটাকে লেজের সাহায্যে পেঁচিয়ে ধরে আছি। মেয়েটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আমার দিকে তাকিয়ে খুব ভয় পেয়ে গেলাম। আমি খেয়াল করলাম আমার উচ্চতায় ওই মেয়েটা অনেক বেশি আর আমাকে দেখে অনেক ভয়ঙ্কর লাগছিল, নিজের মাঝে নিজেকে একদম সাপ লাগছিল না। আমি মানুষ হিসেবে যেমন অনুভব করি ঠিক তেমনই লাগছিল আমার, তবে নিজেকে খোলসের ভিতরে একটু আবদ্ধ লাগছিল। আমি আরো খেয়াল করলাম মেয়েটা আমাকে দেখে বেশ ভয় পেয়ে আছে, কিন্তু মেয়েটা দেখে খুব নিষ্পাপ মনে হচ্ছিল। মনে হচ্ছিল ওর দুটো চোখ আমাকে কিছু বলতে যাচ্ছে, আমি মেয়েটার চোখের ভাষা বুঝতে পারছি না, শুধু এইটুকু বুঝতে পারছি ওর কোন একটা অভিযোগ আছে আমাকে নিয়ে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, কে তুমি আর আমার কাছে কি চাও? মেয়েটা কোনো কথা বলছে না, শুধু চুপ করে বসে আছে। আমি ধমক দিয়ে জিজ্ঞেস করলাম, বলো কে তুমি? মেয়েটা তবু কোনো কথা বলছে না। এবার আমার রাগ উঠে গেল। আমি সাপ অবস্থায় মেয়েটাকে আমার লেজের সাহায্যে আরো জোরে পেঁচিয়ে ধরলাম। এবার মেয়েটা খুব কষ্ট হচ্ছে তা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। মেয়েটা ওর সর্বোচ্চ শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না, কারণ ওর শক্তি আমার কাছে কিছুই না। আমি আবার জিজ্ঞেস করলাম, এখনো সময় আছে, বলো তুমি কে, কি তোমার পরিচয়, নয়তো আজ জীবন নিয়ে এখানে ফিরতে পারবে না, বলে দিলাম। মিতা এবার ওর মুখ খুলল আর আস্তে আস্তে বলল, আমি অফনি, আমাকে সবাই মায়া পরি নামে চেনে, আমি একজন পরি আর আমি এখন পরলোক থেকে এসেছি। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি যদি পরি হও তাহলে তোমার শরীর কেন নীল, পরিদের তো দেখতে অনেক সুন্দর হয়। মেয়েটি এবার মাথা নিচু করে ফেললো আর কাঁদতে শুরু করে দিল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো, আমার প্রশ্নের জবাব দাও। মেয়েটা তখন বলল একটা অভিশাপের কারণে তার এই অবস্থা, আমি তা থেকে মুক্তি পাওয়ার জন্য নাকি আমার কাছে এসেছে মেয়েটা। আমি জিজ্ঞেস করলাম, আমি কিভাবে এই অভিশাপ থেকে তোমাকে মুক্ত করতে পারবো? মেয়েটা তখন বলল, তুমি পারবে এই অভিশাপ থেকে আমাকে মুক্ত করতে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আগে বলো আমি কি, কি আমার পরিচয়, আমার বাবা মার আসল পরিচয় কি? মেয়েটা কেমন বলল, তুমি হলে? ঠিক তখনই মা আমার রুমের সামনে চলে এলো আর আমাকে ডাকতে থাকলো, নাহিয়ান তোর রুম থেকে কিছু শব্দ হচ্ছে বলতো। আমি বললাম, কিছু না মা। মা বলল, তুই দরজা খুলে দে, আমি ভেতরে যাব। আমি পেছনে তাকে দেখি মেয়েটি আর আমার শুয়ে নেই, মেয়েটা উধাও হয়ে গেছে, হয়তো মায়ের কণ্ঠস্বর শুনে পালিয়ে গেছে বোধহয়। আমি দরজা খুলে দিলাম আর মা আমার রুমের ভেতরে ঢুকে গেল আর আমাকে জিজ্ঞেস করল, তোর রুমে কি হয়েছে বলতো, কেউ কি এসেছিল? আমি তখন বললাম, কই না তো মা, কি যে বলো। মা তখন বলল, আমি কোন একটা মেয়ের কণ্ঠস্বর শুনেছি। আমি তখন বললাম, আরে মা এটা তোমার মনের ভুল। মা আমাকে অনেকে জিজ্ঞেস করলো, বাবা নাহিয়ান তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস, সত্যি করে বলতো। আমি তখন বললাম, না মা, কি এমন আছে যে আমি তোমাকে লুকাবো বলতো। মা তখন বলল, ঠিক আছে শেভর তাহলে মা আমার রুম থেকে চলে গেল, আমিও শুয়ে পড়লাম। সেদিন রাতে ও আমার খুব ঘুম চলে আসলো, শুধু শুয়েই থাকলাম, দু চোখ পাতা আর এক করতে পারলাম না। সেদিন সকালবেলার কথা, আমি আমার রুমে শুয়েছিলাম, ওই দিন যে সাপুরের সাপ খেলা দেখিয়েছিল আজ সে এবং তার উগুলো এসেছে। হয়তো আমার সব কথা সে তার গুরুকে বলেছে, তাই সে এখানে এসেছে। তার ওই গুরু এসে আমার মাকে বলল,
আপনার বাড়িতে সাপ আছে, সাপ, আমরা সেটাকে ধরতে এসেছি।
মা তখন বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারা মায়ের অনুমতি নিয়ে বিন বাজানো শুরু করে দিল। আরো ব্যতিক্রম বিন ছিল, যার এক একটা শব্দ আমার মাথার ভেতরে আঘাত করছিল। মনে হচ্ছিল আমার মাথা ফেটে যাচ্ছে বিনের শব্দে। আমি আর সহ্য করতে পারছিলাম না, আমি সাপের রূপে চলে আসলাম আর আমার রুম থেকে বেরিয়ে পড়লাম। বাইরে আসতে সবাই হতভম্ব, নাহিয়ানের ঘর থেকে এত বড় সাপ বেরিয়ে এলো কিভাবে? সবাই এটা দেখে ভয় পান গেল। আমি ওই দুই সাপুরের কাছে আমার লেজ দিয়ে পেঁচিয়ে ধরে বাইরে ছুড়ে ফেলে দিলাম আর বললাম, আবার যদি এই বাড়িতে দেখি জানে মেরে ফেলব। আমার এই সাপের রূপের কথা আমার মা জেনে গেল। তিনি জেনে গেল যে তার ছেলে নাহিয়ান কোন মানুষ নয়, সে মানুষ রূপে একজন সাপ। আমি আমার মানুষ রূপে ফিরে এলাম আর আমার মায়ের দিকে এগিয়ে গেলাম আর মাকে জিজ্ঞেস করলাম, মা বলতো, তুমি তুমি কি আমার আসল মা, নাকি আমার আরো কোন পরিচয় আছে? মা কোন কথা বলছে না, সে তার মাথা নিচু করে চোখে জল ফেলছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, মা দয়া করে বলো না, আমি কে, কি আমার পরিচয় আর আর কে আমার আসল বাবা মা, সত্যি করে বলো না। এবার মা তার চোখের জল মুছে ফেলল আর বলল, শোন তাহলে, আমি তোর আসল মা নই আর রোহিত আসল বোন না, যে বোন আমাকে ছাড়া কিছুই বুঝত না। সে আজ ভয়ে মায়ের পিছনে লুকিয়ে আছে আর আমি মাকে জিজ্ঞেস করলাম, আমি তোমার কাছে আসলাম কিভাবে তাহলে? মা তখন বলল, আমি নাকি বাড়ির পাশের জঙ্গলের ধারে পড়েছিলাম আর আমাকে নাকি কিছু সাপ পাহারা দিচ্ছিল। আমি মাকে বললাম, এসব কি কথা বলছো, আমাকে কেন আগে বলনি মা, আমার তো কান্না পাচ্ছে। মা তখন বলল, তোকে হারানোর ভয়ে বলি নাই। আমি মাকে জিজ্ঞেস করলাম, কি আমার আসল মা, সত্যি করে বলো তো, কি আমার আসল মা? মা তখন বলল, সে তা জানে না, তবে তার কাছে একটা জিনিস আছে যা থেকে জানা যেতে পারে আমার আসল পরিচয়। মা ভেতরে গেল আর তার হাতে করে একটা গোল আকৃতির বস্তু নিয়ে এলো আর বলল, তুই যখন জঙ্গলের পাশে পড়েছিলি তখন তোর গলায় ছিল এটা। আমি ওটা হাতে নিয়ে দেখলাম, ওই গোল আকৃতির বস্তুটা ভেতরে বড় একটা সাপের ছবি আঁকা আর তাতে খোদাই করা লেখা নাগরাজ। আমি খেয়াল করলাম ওই পাথরের গোল আকৃতির চিহ্নটার হাতে খোদাই করে লেখা নাগরাজ আর তার উল্টো পাশে আরো একটা সাপের ছবি আঁকা আর তাতে লেখা নাগরানি। আমার এটা বুঝতে কোনো কষ্ট হলো না যে আমি নাগ পরিবারের কোনো সদস্য, কিন্তু এখনো আমার খটকা লেগেই আছে। আমি নিজে কি নাগরাজ কিনা, কিন্তু আমি যে নাগরাজ এইটা কি করে বুঝবো, এইটার কি প্রমাণ আছে? আমি মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, এই বস্তুটা ছাড়া তুমি কি আর কিছু পেয়েছিলে আমার সাথে? মা দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলো আর তার মাথা নাড়লো আর মা বলল, হ্যাঁ, আরো একটা জিনিস আমি তোর কাছ থেকে করে পেয়েছিলাম। আমি মা এর কথা শুনে খুব বেশি অবাক হলাম আর বললাম, মা জিনিসটা কি আর ওটা তুমি কোথায় পেয়েছিলে আর কোথায় রেখেছো? মা তখন বলল, ওটা একটা পুরনো মাথার মুকুট, পুরনো ছিল তাই আমি আমাদের স্টোর রুমে রেখে দিয়েছিলাম। আমি মাকে বললাম, তুমি কি আমাকে একটু ওই মুকুটটা এনে দিতে পারো? মা তখন বলল, তুই তারা, আমি স্টোর রুমে গিয়ে নিয়ে আসছি। এই বলে চলে গেল মা এবং স্টোর রুমের দিকে যেতে শুরু করলো। বাইরে শুধু আমি আর আমার বোন রুহি দাঁড়িয়ে আছে। আমি রুহিকে বললাম, এদিকে এমন রুহি আমার দিকে আসছিল না, কেমন যেন আমাকে দেখে ভয় পাচ্ছে আর পেছনে পেছনে চলে যাচ্ছে। আমি রুহিকে বললাম, আরে পাগলি, আমি সাপুয়ার যা হই, আমি আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? আমি তোর ভাই, তুই আমার আপন বোনই থাকবি, বুঝলি? আমার কেন জানি কান্না পেয়ে যাচ্ছিল। রুহি দৌড়ে আসে আমাকে জড়িয়ে ধরে থাকলো আর বলল, দাদা তুই আমার আপন ভাই হলি, বলি না কেন বল না। রুহি আমাকে আরো জোরে চিৎকার করে বলল, দাদা তুই আমাদের ছেড়ে চলে যাবি? আমি বললাম, আরে পাগলি নাকি, কি বলছিস তুই? আচ্ছা আচ্ছা, আমি পাগলিটার কথা শুনে আমার কান্না আটকে রাখতে পারছিলাম না, আমি কান্না করে দিলাম আর বললাম, জানি না রে বোন, আমি জানি না আমার কপালে কি আছে, আমি জানি না, তবে আমি যেখানে থাকি না কেন, তুই আর মা দুজনে সবসময় আমার মনের ভিতরে থাকবে, বুঝলি? বোনটাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলাম, কারণ আমি বুঝে গেছি আমি মানুষ নই, আমি হলাম সাপ। আর এত সাপ কখনো মানুষের সাথে থাকতে পারে না, তাই এই কথাগুলো ভেবে আমার মা আর বোনটার খুব কষ্ট হচ্ছিল। মা হাতে মুকুটের মতো কিছু একটা নিয়ে এসে আমার পেছন থেকে ডাকলো। আমি পেছনে তাকিয়ে দেখি মা মুকুট হাতে দাঁড়িয়ে আছে, আমাকে বলল, এরে তোর মুকুট, এই মুকুটটা আমি তোর সাথে কুড়িয়ে পেয়েছিলাম। আমি মায়ের হাত থেকে মুকুটটা নিয়ে নিলাম, মুকুটটা দেখতে প্রচন্ড সুন্দর, কি অদ্ভুত, কিন্তু আজ থেকে 20 বছর আগের মুকুট এটা, অথচ এটা যেমন ছিল ঠিক তেমনই আছে। আমি খেয়াল করলাম মুকুটের সামনের অংশে ছোট্ট একটা পোতাম এবং সেখানে কিছুটা লাগানো আছে, ওটার রং লাল। মুকুটটা আমি হাতে নিতে আমার মনে পড়ে গেল, এটা তো ওই মুকুটটা যেটা আমার স্বপ্নে দেখেছিলাম। আমি স্বপ্নে দেখেছিলাম এই মুকুটটা পরে আমি বড় একটা সিংহাসনে বসে আছি আর আমার সামনে শত শত মানুষরূপী সাপ উপস্থিত হয়েছে আর তারা আমাকে রাজা মানছে। আমি মুকুটটা হাতে নিয়ে রুমে চলে গেলাম আর ওটাকে যত্নে একটা জায়গায় সাজিয়ে রাখলাম। আর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম কাল ওই জঙ্গলের লোকটার কাছে আবারও যাব, অবশ্যই যাব, আর তাকে এই মুকুট আর ওই গোল আকৃতির বস্তুগুলো দেখাবো আর জিজ্ঞেস করবো এগুলো কি আর এগুলো থেকে কিভাবে আমার পরিচয় জানা যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারেনি। পরের দিন সকালবেলা আমি জঙ্গলের দিকে তাকালাম ওই মুকুটটা এবং গোলাকৃতির বস্তুটার সাথে করে নিয়ে গেলাম। আজ আমার মনে হলো জঙ্গলটা একটু হাস্যোজ্জ্বল আর তারা যেন আমাকে হাততালি দিয়ে শুভ আগমন জানাচ্ছে। আমি আর ওই লোকটা ভেড়ায় পৌঁছে গেলাম আর আমাকে দেখে এই লোকটা জিজ্ঞেস করলো,
তুমি এখানে কি করছো? কেন আমি আসতে নিষেধ করে দিয়েছি?
আমি লোকটাকে বললাম, আপনাকে আমার খুব দরকার, আপনার সাথে আমার কিছু কথা আছে। উনি আমাকে বলল,
কি কথা, তাড়াতাড়ি বলো, আমার সময় নাই।
আমি প্রথমে হাতে থাকা ওই গোল আকৃতির বস্তুটা লোকটাকে দেখালাম আর জিজ্ঞেস করলাম, কি এটা? ওই লোকটা ওই বস্তুটা দেখে হতভম্ব হয়ে গেল আর বলল,
এইটা তো নাগিরাজের গলার লকেট, এটা তোমার কাছে এলো কিভাবে?
এইভাবে আমার হাতে থাকা মুকুটটা বের করে ওই লোকটার সামনে রাখলাম আর জিজ্ঞেস করলাম, এটা কি? লোকটা আরো অবাক হয়ে গেল আর আমাকে জানালো এটা নাগিরাজের মুকুট। সে আমাকে জিজ্ঞেস করলো, এসব বস্তু আমি কোথা থেকে পেলাম? আমি তখন বললাম, আমার পানিত মা আমাকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল, তখন এগুলো আমার সাথে পেয়েছেন। লোকটা আমাকে বলল,
এর মানে কি তুমি জানো? তুমি হলে নাগরাজ আর নাগরানীর একমাত্র বংশধর, তাই এগুলো তোমার কাছে আছে।
আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তাহলে কি আমার বাবা মা, আমি কিভাবে তাদের কাছে ফিরে যাব? ওই লোকটা আমাকে জানালো এই সম্পর্কে উনি কিছুই জানে না, এই বিষয়ে একমাত্র নাগ লোকই ভালো জানে। আমি ওখান থেকে চলে আসলাম। সারা রাস্তা আসতে আসতে শুধু ভেবেছি কি আমার মা, তারা এখন কোথায় আছে, কি অবস্থানে আছে। আমি বাড়ি থেকে এসে আমার রুমে চলে গেলাম, আর রুমে গিয়ে অবাক হয়ে গেলাম। রুমে গিয়ে দেখি ওই অপনি নামের বেটা আমার রুমে বসে আছে। আমাকে দেখে বলে উঠল, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। অপনি তখন বলল, তোমার বাবা মা তোমার সাথে দেখা করবে। আমি ওর কথা শুনে প্রচন্ড খুশি হয়ে গেলাম, বললাম, কি আমার বাবা মা, ওনারা কোথায় আছে, কেমন আছে? অপনি মানে মায়া পরি তখন বলল, আমি আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না, সময় হলে তোমার মা বাবা তোমার সাথে দেখা করবে। এই কথা শেষ করেই অপনি আমার রুম থেকে চলে গেল। আমি শুধু ভাবছিলাম কখন আমি আমার বাবা মাকে দেখতে পাবো। যাই হোক, আমি রেস্ট নেওয়ার জন্য বিছানায় একটু শুলাম আর ঘুমিয়ে পড়লাম। ঠিক মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল আর আমি দেখতে পেলাম আমার দলপেট, ওই গোল আকৃতির বস্তু এবং মুকুটটার সামনে অংশ থেকে বেরিয়ে আসছে তিন বস্তু থেকে তিন রকমের আলো বেরোচ্ছে। আর একটু পর তিন বস্তুর আলোটা একত্রিত হলো আর আমি খেয়াল করলাম ওই আলোটা ধীরে ধীরে বড় হতে শুরু করলো আর ওর ভেতরে দুজন মানুষ দাঁড়িয়ে আছে আর আমি হা করে তাকিয়ে আছি। আলোর ভেতর থেকে একজন মানুষ আমাকে বলল, ডাইয়ান, তুই না তোর বাপ মাকে দেখতে চাস? এই দেখ, আমি তোর বাবা, আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন তোর মা। আমি কোনো কথা বলছি না, শুধু আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। অদ্ভুত অদ্ভুত এক অনুভূতি। আর এই জল যে কষ্টের জল না, এই জল আনন্দের জল। আমি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলাম আর বললাম, কই আমার মা, একটু মন খুলে দেখতে চাই থাকে। ভেতর থেকে একজন মহিলা বলে উঠল, আমি তোর হতভাগ্য মা, যে জন্মের পর থেকে তোকে একবারও আদর করার সময় পাইনি। আমি তোর হতভাগ্য মা যে সন্তানের চেহারাটা ভুলে গেছে। আমি খেয়াল করলাম কথাগুলো বলতে গিয়ে ওই মহিলার দু চোখ দিয়ে যেন বৃষ্টির মতো জল গড়িয়ে পড়ছিল। এত কান্না আমি সইতে পারছিলাম না। আমি তাহাদের দিকে তাকিয়ে এগিয়ে গেলাম আর আমার হাত দিয়ে আমি আমার ওই মায়ের পায়ে হাত দিয়ে ছুঁয়ে দিলাম, কিন্তু আমি তাদের স্পর্শ করতে পারছিলাম না। আমার হাত যেন তাদের ভেতরে ঢুকে যাচ্ছিল। আমি বাবা এবং মাকে জড়িয়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু আমি পারলাম না। তারা শারীরিক ভাবে সেখানে উপস্থিত ছিল না, হয়তো তাদের ছায়া দুটো আমার সাথে দেখা করতে এসেছে। আমি মাকে বললাম, মা একবার বুকে ঝুলিয়ে ধরে নাও না আমাকে। মা কোনো কথা বলছে না, শুধু অঝরে কান্না করছে তো কান্না করছে। মা তখন বলল, নাহিয়ান, আমরা তো সরাসরি তোর সাথে দেখা করতে পারিনি রে, আসলে কিভাবে তোকে জড়িয়ে ধরবো বল? আমাদের ছায়া দুটো তোমার সাথে দেখা করতে এসেছে। মা এবার তার চিৎকারের পরিমাণ আরো বাড়িয়ে দিল এবং বলতে থাকলো, হে আল্লাহ, কেমন ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তুমি, নিজেদের ছেলেকে দীর্ঘ 17 বছর দেখতে পেলাম অথচ তাকে একবার বুকে জড়িয়ে নিতে পারছি না। মায়ের কষ্টটা আমার আর সহ্য হচ্ছিল না। আমি মাকে বললাম, মা তুমি চিন্তা করো না, একদিন না একদিন তোমার ছেলে তোমার বুকে ফিরে যাবেই। মা এবার তার কান্নাটা একটু থামিয়ে দিল। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা আমি কে আর আমার আসল পরিচয় কি? বাবা আমাকে জানালো আমি একজন ইচ্ছাধারী নাগ, আর আমার বাবা মা ছিল এই পুরো নাগ জাতির রাজা রানী, আর আমি নাকি তাদের একমাত্র শেষ বংশধর। আমি বাবাকে আরো জিজ্ঞেস করলাম, তাহলে কি এমন হলো যে আজ আমি তোমাদের সামনে দেখতে পাচ্ছি কিন্তু ছুঁতে পাচ্ছি না? বাবা তখন বলল, আমাদেরকে বন্দি করে রাখা হয়েছে, যেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই রে বাবা। আমি তখন বললাম, কিন্তু বাবা এই লোকটা যার জন্য তোমার এই অবস্থা। বাবা তখন বলল, তার আপন ছোট ভাই মানে আমার চাচা রাজত্বের লোভে এসব করেছে। আমি জিজ্ঞেস করলাম তার নাম কি, বাবা জানালো তার নাম সোহান। সোহান চাচা নাকি রাজত্ব পাওয়ার জন্য তার সাথে বেইমানি করে তাকে কারাগারে বন্দী করে রেখেছে। আমি বাবাকে বললাম, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি যে করি হোক তোমাদের এই কারাগার থেকে মুক্তি করবই। আমি বাবাকে বললাম, বাবা আমার আরো একটা প্রশ্ন আছে, ওই অবন নামের মেয়েটাকে? আর ও বলল, ওর নাম নাকি মায়াপুরী, কিন্তু ওর পুরো শরীর তো নীল রঙের। বাবা বলল, হ্যাঁ ও একজন পুরী, আর ওর বাবা ছিল বড়িনোকের রাজা। আমাদের রাজ্যের পর সোহান চাচার নজর নাকি ওই রাজ্যে পড়েছিল, আর তিনি নাকি অবনীর বাবা মাকে মেরে ফেলেছে, আর তার বিশেষ সাহায্যে পুরো পরিবারকে দখল করে নিয়েছে এবং পরিলোকের সবাই সাপ বানিয়ে নিয়েছে, আর বিশেষ রাজ্যে থাকতে থাকতে তাদের স্বরের নীল বর্ণ ধারণ করেছে। এই কথাগুলো বলা শেষ করেই বাবা তার মায়ের ছায়াত্ব ঝাপসা হওয়া শুরু করল। আমি বাবা মাকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে এটা বাবা, এটা কি হচ্ছে মা, মা কোথায় তুমি? মা তো কোনো কথা বলছে না, শুধু চুপটি করে চোখের জল ফেলছে। বাবা আমাকে জানালো তাদের সময় শেষ হয়ে এসেছে, তাদের চলে যেতে হবে, এখনই অনেক দূরে চলে যেতে হবে, হয়তো আর কোনো দিন কখনো দেখা হতে পারবে না। কিন্তু যাওয়ার আগে বাবা আমাকে একটা কথা বলে গেল যে তিনি যদি মারা যান তাহলে আমি যেন পুরো নাগরাজটাকে দেখে রাখি, আর অবনীকে যেন নাগরাজের রানী বানায়। আমি বাবা মাকে বললাম, বাবা মা আমি তোমাদের সব কথা শুনতে রাজি আছি, তবু তোমরা দয়া করে যেও না, যেও না বাবা, যেও না মা। বাবা তখন বলল, লাইয়ান ভালো থাকিস। আমি আমার হাত ধারা আলোতে স্পর্শ করে মাকে বললাম, ভালো থেকো মা, অনেক ভালো থেকো। নিমিষের মধ্যেই আলোটা যেন নিভে গেল আর বাবা মা যেন হাওয়ায় মিলিয়ে গেল, আমি ওখানে হাঁটু কেড়ে বসে পড়লাম আর অনেক কান্না করতে লাগলাম। সেদিন রাতে আমি আর কিছুতেই ঘুমাতে পারলাম না, মায়ের মায়া ভরে কান্না করা মুখ দুটো যেন ভেসে উঠছিল। যাই হোক, এখন আমার মাথায় শুধু একটাই চিন্তা, যে করি হোক আমার বাবা মাকে ওই কারাগার থেকে মুক্ত করতেই হবে, কিন্তু কোথা থেকে যেন শুরু করব সেটাই বলে বুঝতে পারছিলাম না। আর কি করি বা বুঝব, নাগরাজ বা কোথায়, আর নাগরাজ্যই বা কোথায়, আর আমার বাবা মাকে কোথায় বন্দী করে রাখা হয়েছে তার একদিন পরের কথা। আমি রুমে ছিলাম আর ওই অবনী মানে মায়াপুরী আমার ঘরে চলে আসলো, আর এসে আমাকে জিজ্ঞেস করলো, নিশ্চয় তুমি ভাবছো তোমার বাবা মা কি করে খুঁজে পাবে? আমি তখন বললাম, হ্যাঁ সত্যি আমি তাই ভাবছিলাম। অবনী তখন বলল, এই কাজটা এতটা সহজ না, সে আমাকে এই কাজের জন্য সাহায্য করবে এটাও জানালো। আমি তখন বললাম, চলো এখন আমরা দুজনে নাগরাজের আক্রমণ করব। অবনী তখন বলল, না এখন না, আগে সোহানের অবস্থান সম্পর্কে জানতে হবে। অবনী আরো বলল, আমরা নাগরাজের থেকে ছদ্মবেশে একটু ঘুরে আসি আর তাদের আহ্বানটা দেখে আসি। আমি তখন বললাম, চলো তাহলে। আমার হাত ধরে অবনী আমাকে নাগরাজের কাছে নিয়ে এলো, আমি আড়ানে লুকিয়েছিলাম। অবনী সিংহাসনে বসে থাকা লোকটাকে দেখিয়ে দিয়ে বলল, এটাই সেই লোক যে তোমার বাবাকে বন্দি করে রেখেছে। আমি লোকটার দিকে তাকিয়ে খুবই হতভম্ব হলাম আর বললাম, এটা তো জঙ্গলের ওই লোকটা যে আমাকে বলেছিল আমি নাগরাজ, তার মানে আগে থেকে উনি সব জানতেন, ইনি হলেন কেন। অবনী বলল, তোমাকে বাঁচিয়ে রাখার একটা কারণ আছে, যদি তুমি মনে যাও তাহলে তিনি নাগমণি হারাবে। একমাত্র তুমি ছাড়া ওটাকে কারো হাতে সাহস নেই। আমি আর অবনী আমরা দুজনে ওখান থেকে চলে আসলাম। অবনী তার রাজ্যে ফিরে গেল। আমি আর অবনী আমরা দুজনে সেদিন সোহানের উপরে নজর রাখতে থাকলাম। আমরা শুধু একটা ভালো সুযোগ খুঁজছিলাম যেটার সাহায্যে আমরা তার উপরে আক্রমণ করতে পারবো। একদিন অবনী আমাকে জানালো আমাদের হাতে একটা ভালো সুযোগ আসতে চলেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি সুযোগ, কবে বা আসছে? অবনী আমাকে জানালো পরশু দিন হলো পূর্ণিমা, আর তোমার চাচা এর 40 বছর পূর্ণ হবে, আর ওই দিন উনি সমস্ত শক্তি হারাবে, আর তোমার 18 বছর পূর্ণ হবে, আর তুমি তোমার সমস্ত শক্তি পাবে, আর সেদিন তোমার একটা ছবনে থাকবে প্রচুর বিষ, আর সেই বিষ যে কাউকে মারতে সক্ষম, আর তোমার চাচাকে তার শক্তি ফিরে পাওয়ার জন্য ওনাকে নাগমণি হাতে পেতে হবে, নয়তো ওনার শক্তি কোনোভাবে ফিরে পাওয়া সম্ভব নয়। আমি অবনীকে বললাম, তাহলে পরশু দিনই হবে আমাদের চাচার জীবনের শেষ দিন। আমি আর অবনী সিদ্ধান্ত নিয়ে নিলাম আমরা দুজনে পরশু দিন আক্রমণ করব। আমি আমার রুমে শুয়েছিলাম আর ভাবছিলাম, আচ্ছা আমি আমার চাচাকে মেরে ফেলব, উনি যাই করুক না কেন, হাজার হলেও তো উনি চাচা। আমি মনে মনে ভাবলাম, যদি উনি ওনার ভুল বুঝতে পেরে আমার বাবা মাকে ছেড়ে দেন, তাহলে আমি অবশ্যই তাকে ছেড়ে দেব। আমাদের সেই পূর্ণিমার রাতটা একটা সময় চলে আসলো যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। অবনী আমার কাছে আসলো আর বলল, আমাদের নাকমুনি চুরি করতে হবে যাতে তোমার চাচারা কোনো শক্তি না থাকে। আমি অবনীকে বললাম, ঠিক আছে তাহলে চলো আমরা আগে নাগমণি চুরি করে নিয়ে আসি, ঠিক আছে? আমরা দুজনে নাগমণি চুরি করার জন্য বেরিয়ে পড়লাম, আর আসার আগে আমার পানিত মাকে ডাকলাম আর বললাম, মা আমি নাগরাজ্যে যাচ্ছি, জানি না ফিরতে পারবো কিনা। মা আমার কথা শুনে কেঁদে ফেলল, আর বোন রুহি এসে আমাকে জড়িয়ে ধরে বলল, দাদা তোকে ছাড়া আমরা থাকতে পারবো না, প্লিজ তুই ফিরে আসিস, আমরা তোর অপেক্ষায় থাকবো। বোনটার কপালে একটা চুমু এঁকে দিলাম। অবনী আমাকে একটা গুহায় নিয়ে এলো আর বলল, ভেতরে নাগমণি লুকিয়ে রাখা আছে। আমি ভেতরে ঢুকলাম, আমি দেখতে পেলাম নাগমণিটা খুব উজ্জ্বল দেখাচ্ছে। আমি নাগমণিটার কাছে গেলাম আর ওটা নিজের হাতে তুলে নিলাম, আর হাতে তুলে নেওয়ার সাথে সাথে ওপর থেকে একটা জাল এসে আমার আর অবনীর উপরে পড়ল, আর আমাদের দুজনকে বন্দী করা হলো। তারপর আরাম থেকে বেরিয়ে এলো সোহান চাচা। উনি হাসতে হাসতে বলল,
এটাই তো চেয়েছিলাম, তুমি নাগমণিটা নিজের হাতে তুলে আমাকে দেবে, তারপরে আমি তোমাকে মেরে ফেলবো ভাতিজা।
আমি তখন বললাম, না আমি আপনাকে এই নাগমণি কখনো দেব না। চাচা তখন বলল,
যদি না দা তোমার পরিণতি তোমার বাবা মায়ের মতো হবে, তাদের মতো তোমাকেও মরতে হবে।
এই কথা শোনার পর আমি মাটিতে বসে পড়লাম আর চাচাকে জিজ্ঞেস করলাম, আমার বাবা মা কি তার মানে বেঁচে নেই? চাচা জানালো, না তারা তার কথা মতো নাগমণি এনে দেননি, এজন্য কাল তাদের হত্যা করেছে। এই কথা বলে আমার চাচা একটা অট্ট হাসি দিল। আমার চোখ দুটো যেন একদম ভিজে গিয়েছিল এবং আমি যেন ঝরঝর করে কেঁদে ফেলছিলাম। আমি একটা চিৎকার দিয়ে উঠলাম, আমি খুব রেগে গেলাম আর আমার চাচাকে বললাম, যখন আমার বাবা মা বেঁচে নেই তাহলে কি হবে তোর নাগমণি রেখে? হ্যাঁ আমি নাগমণিটা নিজের হাতেই নষ্ট করে ফেললাম। আর আমার চাচা একটা চিৎকার দিয়ে বলল,
এটা কি করিস না, এটা করিস না নাইয়ান।
এবার আমি সাপের রূপে ফিরে এলাম এবং এত বড় একটা আকার ধারণ করেছি যে এইটা দেখে আমার চাচার সাথে থাকা তার চেলা প্যারাগুলো রীতিমতো ধরে পালিয়ে গেল। আমাকে এমন অবস্থা দেখে উনি ভয় পেয়ে গেল, হয়তো উনি জানতো না যে আজ আমি আমার সমস্ত শক্তি পেয়েছি। চাচা আমাকে বলল,
আমার ভুল হয়ে গেছে নাইয়ান, আমাকে তুই ক্ষমা করে দে বাবা।
আমি তখন বললাম, তুমি আমার মা বাবাকে মেরে ফেলেছ, এরপর আমি তোমাকে ছেড়ে দিব। রাগী অভিমানে আমার চোখ দুটো যেন লাল হয়ে গেল। আমি আমার চোখের সাহায্যে চাচাকে জড়িয়ে ধরলাম আর আমার বিষাক্ত দাঁতের রীতিমতো কামড় বসিয়ে দিলাম আর তার ঘাড়ে কামড়টা বসিয়ে দিলাম। মুহূর্তের মধ্যেই সোহান চাচা ছটফট 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 করতে করতে মারা গেলেন। আমি মাটিতে বসে পড়লাম আর কেঁদে কেঁদে বললাম, আজ নিয়তি নিয়তি আমার নিজের আপন চাচাকে মারতে বাধ্য করলো। আমুলি তখন বলল, চলো তোমার বাবা মাকে যে রুমে রাখা হয়েছিল সেখানে যাই। অবনী আমাকে একটা বন্ধ রুমে নিয়ে গেল আর বলল, এখানে তোমার বাবা মাকে আটকে রাখা হয়েছিল আর প্রতিনিয়ত তাদের উপর অত্যাচার করা হয়েছিল। আমি খেয়াল করলাম চারপাশে দেয়াল জুড়ে রক্তের দাগ। আমি দেয়ালে হাত লাগিয়ে তাকে বললাম, এটা আমার বাবা মার রক্ত। আমি আরো খেয়াল করলাম মেঝেতে এক টুকরো কাপড়ের অংশ আছে, এটা আমার মায়ের শাড়ির আঁচল। কাপড়ের টুকরোটা হাতে তুলে নিলাম আর চুমুখে বুকে জড়িয়ে ধরলাম। মাকে দেখার জন্য আমার মনটা যেন বড্ড পাগল হয়ে গিয়েছিল, কিন্তু মা বাবাকে জীবিত দেখব তো ঘুরের কথা, তাদের মৃতদেহটা খুঁজে পেলাম না। আমি মাটিতে বসে চিৎকার করে যেন কাঁদতে থাকলাম। অবনী আমার হাতে হাত রাখলো আর বলল, নাহিয়ান তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তোমার বাবা নাগরাজের কি হবে আর আমি আমি কোথায় যাব। আমি অবনীকে জড়িয়ে ধরলাম আর নাগরাজে ফিরে এলাম। আমি গিয়ে আমার বাবার সিংহাসনে বসলাম আর অবনী আমাকে মুকুটটা মাথায় পরিয়ে দিল। আমার সামনে শত শত মানুষ পেশাব দাঁড়িয়েছিল। আমি দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে একটা কথাই বললাম, আজ থেকে আর কোন রাজা থাকবে না, আজ থেকে তোমরা সবাই স্বাধীন। আমি আর বললাম, যদি আমি রাজা হই তাহলে হয়তো আমার বংশধররাও এই রাজ্য নিয়ে রক্তপাত করবে, আজ থেকে সবাই মুক্ত। আমি অবনীকে বললাম, চলো আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না, এখানে আমার মা বাবার রক্ত মিশে আছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি অবনীকে নিয়ে গ্রামে ফিরে এলাম, এসে দেখি মা আর রোহি বসে বসে কাঁদছে। আমি মা বলে ডাক দিলাম, মা আমার দিকে তাকিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। রুহি আমাকে জড়িয়ে ধরল আর বলল, দাদা আমি জানতাম তুই ফিরে আসবি। মা আর বোন আমাকে জড়িয়ে ধরে ঘরে আপন মা এবং বাবাকে তোলার একটু চেষ্টা করলাম। মাকে বললাম, আমার মৃত মা বাবার শেষ ইচ্ছা ছিল আমার যে অবনীকে বিয়ে করি। মা বলল, তার কোনো সমস্যা নেই, আমি অবনীকে বিয়ে করেছি। অবনী অনেক দিন ধরে বিষক্রিয়ার মাঝে ছিল, তাই এখান থেকে আমার ভেতরে বিষের আর কোনো সমস্যা হয় না। আমাদের একটা মেয়ে হয়েছে, তার নাম লিখেছি নীলা। আমি নাহিয়ান, আমার স্ত্রী অবনী, আমার মা আর বোন রুহি এবং আমাদের মেয়ে নীলা সবাই অনেক ভালো আছে, আমি সুখে আছি। আর এরপরে আমি আর কখনো সাপের চরিত্রের সামনে আসিনি। আসলে বাবা মাকে হারানো যে কতটা কষ্টের, তাছাড়া হারিয়েছে তারা একমাত্র উপলব্ধি করতে জানে। যশু ভাই, এই ছিল ঘটনা। আমি ফিরোজ খান আজকে এখানেই বিদায় নিচ্ছি। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে আপনি আপনার অসাধারণ জাদুকরী কণ্ঠে ঘটনাটি পড়ে শোনাবেন। এই ঘটনাটির মূল লেখক মোহাম্মদ সাব্বির হোসেন ইমন। আশা করছি গল্পটি সবার কাছেই ভালো লেগেছে। এই নাগরাজের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দেবেন। আজকে মত বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। Wow, that is incredible story. বলবো this is actually suspense, রহস্যময় ভৌতিক বলবো না, বাট রহস্যময় সাসপেন্স এবং অদ্ভুত ছিল ঘটনাটা। একই সাথে বলবো ভয় আবরণ এবং এক অদ্ভুত অনুভূতি দিয়েছে, এবং একই সাথে বলবো যে এখানে একটা ইমোশনের একটা ব্যাপার অলওয়েজ লক্ষ্য করেছি স্টোরিতে। স্টোরিটা দারুণ রকম এনজয় করেছি, কারণ আমি যাচ্ছিলাম প্রেত একটু ইন্টারেস্টিং কিছু আসুক। এর আগে কিন্তু আমি অনেক আগে একটা থ্রিলার স্টোরি শেয়ার করেছিলাম, মনে আছে সবার? পিশাচ নামে একটা থ্রিলার স্টোরি শেয়ার করেছিলাম, বেশ লম্বা এবং থ্রিলার স্টোরি, এতটা সাসপেন্স এর একটা স্টোরি ছিল। ঠিক তেমনই এই স্টোরিটা খুবই মারাত্মক ধরনের একটা সাসপেন্স এর স্টোরি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, বিকজ আমি চাচ্ছিলাম আজকে দারুণ রকম কিছু আপনাদেরকে উপহার দিই, ভয়ঙ্কর কিছু সুন্দর ঘটনা আপনাদের কাছে উপহার দিই। এটা আমার একমাত্র চাওয়া ছিল, আশা করছি সেটা আপনাদের কাছে আমি দিতে পেরেছি। এবং সত্যি কথা বলতে আপনারা যদি ভালো লাগে আপনাদের কাছে গল্পটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নাগ নাগিনীর যে গল্পটা, আমি প্রথম এই ধরনের ইউনিক স্টোরি পড়লাম, বিশ্বাস করুন আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আমি সত্যি চাচ্ছিলাম যে এরকম ইন্টারেস্টিং কিছু আসুক একটা ঘটনা, আসলে দ্যাট ইজ ইনক্রেডিবল স্টোরি। এবং আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই জানিয়ে দেবেন। আপনারা চাইলে কিন্তু অবশ্যই জানেন যে আমার কাছে ঘটনা পাঠানোর একটা সিস্টেম আছে, আপনারা জানেন সেই ঘটনাগুলো কিন্তু আপনারা আপনারা ঘটনা পাঠাতেই পারেন আমার কাছে। এবং আমার কাছে ঘটনা পাঠানোর একটা ইমেল আইডি আছে, which is prit.shadhinmusic@gmail.com prit.shadhinmusic@gmail.com। ঠিক এই ইমেলে গিয়ে ঘটনা কিন্তু সেন্ড করে দিতেই পারেন, isn't it? So this is it, আমি আর দেরি করব না, সো আমি আজকের মতো বিদায় নেব ইনশাআল্লাহ, আপনাদের সাথে আবারও কথা হবে। আচ্ছা আচ্ছা, সো দিস ইজ ইট, আমি আর দেরি করব না, আমি চলে যাব সরাসরি লাইভ সেশনে। আশা করছি আপনাদের সাথে লাইভ সেশনে দারুণ রকম এনজয় করতে পারবো, চলে যাই লাইভ সেশনে।
সচরাচর এরকম নাগ নাগিনীর ঘটনা আপনারা শুনেনি, আমি নিজে কখনো যদি বলি যে একসাথে সাইকোলজিক্যাল স্টোরি বা ডার্ক সাসপেন্স স্টোরি, মিস্টেরিয়াস স্টোরি সব সাথে আপনি এটাকে রিলেট করতে পারবেন। দিস ইজ মানে জেনারেলি সুপার স্টোরি, আমি আবার বলছি মানে ভেরি ভেরি থ্রিলিং স্টোরি, বেশ বড় ধরনের একটা থ্রিলিং স্টোরি ছিল, সিনেমাটিক স্টোরি ছিল, একদম সিনেমাটিক স্টোরি ছিল। এছাড়া আমাদেরকে দশ প্লাবন লিখেছেন, ভাই আমার কমেন্টটা পড়লে না, এই যে ভাই পড়ে ফেলেছি, আমি তো আবারও বলছি আমার কিন্তু সবকিছু প্রবলেম হচ্ছে, সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আজকে ভাই একটু সমস্যা হচ্ছে, তারপর আমি চেষ্টা করছি আপনার সাথে কানেক্ট করার। এছাড়া আমাদেরকে কমেন্ট করেছেন, আমার লিখেছেন ভাই আমার কমেন্টটা পড়লে না আজকে, কেন পড়বো না, এই পড়ে ফেলেছি। এছাড়া আমাদেরকে মোজাম্মেল হক ভাই কমেন্ট করেছেন, নেক্সট এপিসোড নেক্সট নরবিশ্বাসের স্টোরি চাই, নেক্সট আপনারা নরবিশ্বাসের স্টোরি ইনশাল্লাহ পাবেন, এবং ইনশাল্লাহ দারুণ কিছু আপনাদের জন্য অপেক্ষা করছি নেক্সট এপিসোডে। এবং আমি একসাথে বলতে চাই যে আপনাদের জন্য হয়তো বা এই 31শে ডিসেম্বর অথবা 31শে ডিসেম্বর এপিসোড করতে পারবো কিনা আমি জানি না, হ্যাঁ অবশ্যই 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 একটা স্পেশাল এপিসোড থাকছে যেটা সম্পূর্ণ অবিনাশ মুখার্জির স্টোরি আপনারা শুনবেন। হ্যাঁ অবিনাশ মুখার্জির স্টোরি মানেই দারুণ, সেটা খুব সবাই নতুন করে বলার কিছু নেই। এবং অবশ্যই আমি আপনাদের জন্য অবিনাশ মুখার্জির স্টোরি নিয়ে আসতে আছি এই মাসে, ইনশাআল্লাহ মায়ের 26 তারিখ শুনবেন, অথবা নতুন বছরের প্রথম যে এপিসোডটা আসবে সেটা শুনবেন অবশ্যই, দেখেন যে কোনো একটা এটা আপনারা আগে থেকে হাইপ দিয়ে রাখবেন, বিকজ দ্যাট ওয়াজ অ্যামেজিং স্টোরি, অ্যামেজিং একটা জিনিস শেয়ার করতে পারলে কোথায় দাঁড়ান কিছু হবে। সো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমার কিন্তু আজকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে, আসলে আজকে তো তাড়াতাড়ি চলে যাবো বিকজ সাউন্ডের সমস্যা হচ্ছে, অনেক হয়তো আমাকে কানেক্ট করতে পারছেন না, খারাপ লাগছে এজন্য। ইয়েস এক্স্যাক্টলি ভাই, আমি বলে দিয়েছি সাউন্ডে কিন্তু প্রবলেম হচ্ছে, আমি আগে থেকে বলেছি, প্রথমে একদম লাইভে যখন চলে গেছে তখন আমি বলেছি যে আমার মাইকে প্রবলেম করছে, মাইক ডিভাইসে প্রবলেম করছে, মানে কানেকশন লুজ হচ্ছে বা সাউন্ড
আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ঘটনা নিয়ে, তাদের মধ্যে ভালো থাকুন, আসসালামু আলাইকুম, শুভ।